আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে কলকাতা কয়ে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে। ফরাক্কা, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে 100.3 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে 101 মেগাহার্টসে এবং DTH বাংলা পরিষেবায়। FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টসে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, আকাশবাণী শিলিগুড়ি, মুর্শিদাবাদ এবং শান্তিনিকেতন কেন্দ্র থেকে। বিবিধ ভারতী থেকে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে।
ইউকো ব্যাংক 3000-এরও বেশি শাখার মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করে দেশের প্রগতিতে সামিল হয়েছে। ইউকো ব্যাংক, সম্মান আপনার বিশ্বাসের।
এখন শুনবেন আজ প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর।
আমার প্রিয় দেশবাসী নমস্কার। কাল 29শে অগস্ট, হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন। এই দিনটি সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়। আমি ধ্যানচাঁদজির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আর একই সঙ্গে আপনাদের সবাইকে তাঁর অবদানের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি। তিনি 1928, 1932 এবং 1936 সালে ভারতের হয়ে অলিম্পিক হকিতে স্বর্ণপদক জয়ের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা সবাই ক্রিকেট প্রেমী, ব্র্যাডম্যানের নাম জানি। তিনি ধ্যানচাঁদ সম্পর্কে বলেছিলেন, হি স্কোরস গোলস লাইক রানস। ধ্যানচাঁদজি খেলোয়াড় সুলভ মনোবৃত্তি এবং দেশভক্তির এক জীবন্ত মশাল স্বরূপ ছিলেন। একবার কলকাতায় এক ম্যাচের সময় বিপক্ষ দলের খেলোয়াড় ধ্যানচাঁদজির মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করে। সে সময় ম্যাচ শেষ হতে মাত্র 10 মিনিট বাকি ছিল। ধ্যানচাঁদজি ওই 10 মিনিটে 3টি গোল করেন আর বলেন, আমি আঘাতের বদলা নিলাম গোল করে। আমার প্রিয় দেশবাসী, যখনই মন কি বাতের সময় আসে তখনই মাই গভ পোর্টালে বা নরেন্দ্র মোদী অ্যাপে অনেক অনেক পরামর্শ আসে, নানা রকমের মতামতে তা পরিপূর্ণ থাকে। কিন্তু এবার আমি দেখলাম যে বেশিরভাগ মানুষ আগ্রহ প্রকাশ করেছেন রিও অলিম্পিক্স সম্পর্কে আমার মতামত জানার জন্য। সাধারণ মানুষের রিও অলিম্পিক্সের প্রতি এই ভালোবাসা, এই সচেতনতা এবং ভারতের প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে কিছু বলার জন্য দাবি করা, এসব আমার কাছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক বলে মনে হয়েছে। ক্রিকেট ছাড়া অন্যান্য খেলার প্রতিও ভারতবাসীর এত ভালোবাসা, এত সচেতনতা, এত জ্ঞান রয়েছে, এটা আমার নিজের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক। শ্রীমান অজিত সিং নরেন্দ্র মোদী অ্যাপে লিখেছেন, দয়া করে এবার মন কি বাতে মেয়েদের শিক্ষা এবং খেলাধুলোয় তাঁদের অংশগ্রহণের বিষয়ে অবশ্যই বলবেন, কারণ রিও অলিম্পিক্সে পদক জয় করে তাঁরা দেশকে গৌরবান্বিত করেছেন। শ্রীমান সচিন লিখেছেন, আপনাকে অনুরোধ, এবার মন কি বাতে সিন্ধু, সাক্ষী আর দীপা কর্মকারের কথা অবশ্যই উল্লেখ করবেন। আমরা যা পদক পেয়েছি তা এনে দিয়েছে মেয়েরাই। আমাদের মেয়েরা আরও একবার প্রমাণ করে দিল যে তাঁরা কোনোভাবে কারোর চেয়ে কম নয়। এদের মধ্যে একজন উত্তর ভারতের, তো আর একজন দক্ষিণ ভারতের, একজন পূর্ব ভারতের, তো আর একজন ভারতের অন্য কোনো অংশের। মনে হচ্ছে যেন ভারতবর্ষের নাম উজ্জ্বল করার ভার সারা দেশের মেয়েরাই তাঁদের কাঁধে তুলে নিয়েছেন। মাই গভ পোর্টালে শিখর ঠাকুর লিখেছেন, আমরা অলিম্পিক্সে আরও ভালো ফল করতে পারতাম। তিনি লিখেছেন, শ্রদ্ধেয় মোদী স্যার, সবথেকে আগে রিওতে 2টি পদক জয়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই সঙ্গে আমি এ বিষয়েও আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই, আমাদের অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণের মান কি ভালো ছিল? এর উত্তর হল না। খেলাধুলোর জগতে আমাদের এখনও অনেক পথ এগোতে হবে। আমাদের মা বাবারা আজও পড়াশুনো এবং শিক্ষা গ্রহণের উপরই জোর দেন। সমাজে এখনও মনে করা হয় খেলাধুলো করা মানে সময় নষ্ট করা। এই ধারণা আমাদের বদলানো প্রয়োজন। সমাজকে এই বিষয়ে অনুপ্রেরণা দিতে হবে, আর এই কাজ আপনি ছাড়া আর কেউ ভালোভাবে করতে পারবে না। এরকমই শ্রীমান সত্যপ্রকাশ মেহরা নরেন্দ্র মোদী অ্যাপে লিখেছেন, মন কি বাতে আমাদের অতিরিক্ত শিক্ষাগত কার্যক্রমের উপর জোর দেওয়া প্রয়োজন। বিশেষ করে শিশু ও যুবক যুবতীদের খেলাধুলোর বিষয়ে। এই একই রকম ভাব প্রকাশ করেছেন হাজারো মানুষ। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে আমরা আশানুরূপ ফল প্রদর্শন করতে পারিনি। কিছু ক্ষেত্রে তো এমনও হয়েছে যে আমাদের খেলোয়াড়রা স্বদেশে যে মানে পৌঁছেছিলেন, এখানে খেলাধুলো ক্ষেত্রে যে পারঙ্গমতা দেখিয়েছেন, ওখানে গিয়ে সেই মান পর্যন্তও পৌঁছতে পারেননি। আর পদক তালিকায় আমরা তো শুধুমাত্র দুটি পদকের অধিকারী হয়েছি। কিন্তু এটাও সত্যি যে পদক না পেলেও যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তো দেখব বেশ কিছু বিষয়ে ভারতের খেলোয়াড়রা প্রথমবার অত্যন্ত পারদর্শিতা দেখিয়েছেন। দেখুন, শুটিংয়ে আমাদের অভিনব বিন্দ্রা চতুর্থ স্থান অধিকার করেছেন এবং খুব অল্প ব্যবধানের জন্য পদক তাঁর হাতছাড়া হয়ে গেছে। জিমন্যাস্টিক্সে দীপা কর্মকারও অত্যন্ত ভালো ক্রীড়া প্রদর্শন করেছেন এবং চতুর্থ স্থান অধিকার করেছেন। খুব কম ব্যবধানে পদক তাঁর হাতছাড়া হয়। কিন্তু এ কথা আমরা কিভাবে ভুলব যে তিনি জিমন্যাস্টিক্সে প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক্সের জন্য এবং অলিম্পিক্সের ফাইনাল পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছেন। মোটামুটি এরকমই ঘটনা ঘটেছে সানিয়া মির্জা এবং রোহন বোপান্নার জুটির ক্ষেত্রেও। অ্যাথলেটিক্সে আমরা ভালো ফল প্রদর্শন করেছি। পিটি উষার পর 32 বছর বাদে ললিতা বাবর ট্র্যাক অ্যান্ড ফিল্ড ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। আপনারা জেনে খুশি হবেন যে 36 বছর বাদে মহিলা হকি টিম অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে। গত 36 বছরে এই প্রথম পুরুষদের হকি টিম অলিম্পিক্সে নকআউট স্টেজ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছে। আমাদের হকি দল অত্যন্ত পারদর্শী। আর একটা মজার কথা এই যে স্বর্ণপদক জয়ী আর্জেন্টিনা দল গোটা টুর্নামেন্টে একটি ম্যাচ হেরেছে, এবং সেটা কাদের কাছে? ভারতের খেলোয়াড়দের কাছে। আগামী দিনে আমাদের নিশ্চিতভাবে আরও ভালো ফল হবে। বক্সিংয়ে বিকাশ কৃষ্ণ যাদব কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছেন কিন্তু ব্রোঞ্জ পদক লাভ করতে পারেননি। বেশ কিছু খেলোয়াড়, যেমন বলা যায় অদিতি অশোক, দত্ত ভোকানাল, অতনু দাস, এমন আরও অনেকে আছেন যারা বেশ ভালো ক্রীড়া প্রদর্শন করেছেন। কিন্তু আমার প্রিয় দেশবাসী, আমাদের আরও অনেক কিছু করতে হবে। যা আমরা এবার করে এসেছি তাই যদি করতে থাকি তাহলে হয়তো আমরা আবার নিরাশ হব। আমি একটি কমিটি তৈরির কথা ঘোষণা করেছি। বিশ্বের কোথায় কিভাবে খেলাধুলোর অনুশীলন হচ্ছে তা নিয়ে ঘরোয়াভাবে আমরা গভীরে গিয়ে পর্যালোচনা করব। আমরা কিভাবে আরও ভালো করতে পারি তার একটা রোডম্যাপ তৈরি করব। 2020-2024-2028 সাল পর্যন্ত ফলাফলে ভাবনা নিয়ে আমরা পরিকল্পনা তৈরি করেছি। আমি রাজ্য সরকারদেরও অনুরোধ করব যে আপনারাও এরকম কমিটি তৈরি করুন এবং দেখুন খেলার জগতে আমরা কি করতে পারি। আমাদের এক এক রাজ্য নিজেদের একটা দুটো খেলা পছন্দ করে সেই খেলার জগতে কতটা ক্ষমতা দেখাতে পারেন তার চেষ্টা করুন। আমি খেলাধুলোর জগতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকেও অনুরোধ করব যে আপনারা নিরপেক্ষভাবে ব্রেইনস্টর্মিং করুন। আর দেশের প্রতিটি নাগরিকের কাছে আমার অনুরোধ যে খেলাধুলো ব্যাপারে যাঁরই আগ্রহ আছে তিনি আমাকে নরেন্দ্র মোদী অ্যাপে পরামর্শ পাঠান, সরকারকে লিখুন, প্রতিষ্ঠানগুলি পর্যালোচনা করে নিজেদের সিদ্ধান্ত সরকারকে জানাক, রাজ্য সরকারগুলি নিজেরা পর্যালোচনা করে তাদের পরামর্শ পাঠাক। আমাদের পুরো দস্তুর নিজেদের প্রস্তুত করতে হবে। আর আমার বিশ্বাস যে আমরা 125 কোটি দেশবাসী, 65% যুব প্রজন্ম খেলার জগতে অত্যন্ত ভালো ফল লাভ করব। এই লক্ষ্যে প্রতিজ্ঞা নিয়ে নিশ্চিতভাবে এগিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আমি কয়েক বছর ধরে শিক্ষক দিবসে ছাত্রদের সঙ্গে কিছুটা সময় কাটাই এবং এক ছাত্রের মতো করেই সময়টা কাটাই। এইসব ছোট ছোট ছেলেদের কাছ থেকে অনেক কিছু শিখি। আমার কাছে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস যেমন, তেমনই শিক্ষা দিবসও বটে। কিন্তু এবার আমাকে G20 সামিটে যেতে হচ্ছে, তাই আমার ইচ্ছে হচ্ছে আজ মন কি বাতে আমি আমার মনের এই অনুভূতিটুকু প্রকাশ করি। জীবনে মার স্থান যতটা ততটাই শিক্ষকের স্থান। এমন শিক্ষকও আমি দেখেছি যারা তাঁদের শিষ্যদের জন্য, তাঁদের ছাত্রছাত্রীদের জন্য নিজেদের জীবন বিলিয়ে দেন। এই কদিন রিও অলিম্পিক্সের পর পুল্লেলা গোপীচাঁদের কথা বার বার আলোচনা হচ্ছে। উনি একজন খেলোয়াড় ঠিকই, কিন্তু উনি কত ভালো প্রশিক্ষক তার প্রমাণ আমরা পেয়েছি। আমি আজ গোপীচাঁদকে এক খেলোয়াড়ের থেকেও বেশি এক উত্তম প্রশিক্ষক হিসেবে দেখছি, আর শিক্ষক দিবসে পুল্লেলা গোপীচাঁদকে তাঁর সাধনা, খেলার প্রতি তাঁর আত্মদান আর তাঁর শিষ্যের সফলতায় তাঁর নিজস্ব পদ্ধতিতে আনন্দ পাওয়াকে সম্মান জানাই। আমাদের সবার জীবনে শিক্ষকের ভূমিকা সবসময়ই আমরা অনুভব করি। 5ই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মদিন, আর সারা দেশ এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করে। তিনি জীবনে যেখানেই পৌঁছন না কেন, নিজে সব সময় শিক্ষক হিসেবে দিন কাটানোর চেষ্টা করতেন। শুধু তাই নয়, তিনি সবসময় বলতেন, ভালো শিক্ষক সেই হয় যার ভেতরে ছাত্রসত্তা কখনো হারিয়ে না যায়। রাষ্ট্রপতি হওয়ার পরেও শিক্ষক হিসেবে দিন কাটানো, নিজের মধ্যে ছাত্রসত্তাকে বাঁচিয়ে রাখা, এই অদ্ভুত জীবনযাপন করে দেখিয়েছেন ডক্টর রাধাকৃষ্ণনজি। আমি কখনো কখনো ভাবি যে আমার তো আমার শিক্ষকের অনেক কথা মনে আছে, কারণ আমাদের ছোট্ট গ্রামে উনিই ছিলেন আমাদের আদর্শ। আমি আজ আনন্দের সঙ্গে বলতে পারি যে আমার এক শিক্ষক, যার এখন প্রায় 90 বছর বয়স হয়ে গেছে, আজও প্রতি মাসে তার নিজের হাতে লেখা চিঠি আসে আমার কাছে। সারা মাস ধরে তিনি যে সমস্ত বই পড়েন তার উল্লেখ সেখান থেকে উদ্ধৃতি থাকে সেই চিঠিতে। সারা মাস ধরে আমি কি করেছি তাঁর দৃষ্টিতে তা ঠিক কি বেঠিক তারও উল্লেখ থাকে, যেন আজও তিনি শ্রেণীকক্ষে আমাকে পড়াচ্ছেন এমনই মনে হয়। তিনি আজও আমাকে একরকম দূর প্রশিক্ষণ দিয়ে থাকেন, আর 90 বছর বয়সে তাঁর হাতের লেখা দেখে অবাক হয়ে যায় যে এত বয়সেও এত সুন্দর হস্তাক্ষর কিভাবে হয়। আমার নিজের হাতের লেখা অত্যন্ত খারাপ, আর তাই যখনই আমি কারোর সুন্দর হস্তাক্ষর দেখি আমার মন ভালো লাগায় ভরে ওঠে। আমার যে অনুভূতি, মনে হয় আপনাদেরও সেই অনুভূতি হবে। আপনার শিক্ষকের শিক্ষায় আপনার জীবনে যা কিছু ভালো হয়েছে তা যদি সারা বিশ্বকে জানান, তাহলে শিক্ষকদের প্রতি ব্যবহারে পরিবর্তন আসবে, শিক্ষকদের গৌরব বাড়বে, আর সমাজে আমাদের শিক্ষকদের গৌরবান্বিত করা আমাদের সবার দায়িত্ব। আপনাদের শিক্ষকদের সঙ্গে ফটো থাকলে, আপনাদের শিক্ষকদের সঙ্গে কোনো ভালো ঘটনা ঘটে থাকলে, আপনাদের শিক্ষকদের পাঠানো কোনো বার্তা থাকলে, অবশ্যই আপনারা নরেন্দ্র মোদী অ্যাপে তা সবার সঙ্গে ভাগ করে নিন। দেখুন, দেশে শিক্ষকদের অবদান শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি থেকে দেখা অত্যন্ত মূল্যবান। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন পরে গণেশ উৎসব পালিত হবে। ভগবান গণেশ সকল বিঘ্ন দূর করেন, আর আমরা সকলেই চাই আমাদের দেশ, সমাজ, পরিবার, সকল ব্যক্তি এবং তাঁদের জীবন নির্বিঘ্ন থাকুক। আমরা যখনই গণেশ উৎসবের কথা বলি তখন লোকমান্য তিলকের নাম স্মরণে আসা খুবই স্বাভাবিক। লোকমান্য তিলকই গণেশ উৎসবকে সর্বজনীন রূপ প্রদান করেছিলেন। সর্বজনীন গণেশ উৎসবের মাধ্যমে তিনি এই ধর্মীয় উৎসবকে রাষ্ট্রীয় চেতনার উৎসবে পরিণত করেছিলেন, সমাজ সংস্কারের উৎসব করে তুলেছিলেন। সর্বজনীন গণেশ উৎসবের মাধ্যমে সমাজ জীবনকে প্রভাবিত করে এমন সকল বিষয়ের আলোচনা হওয়া উচিত, যাতে এই সময় আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজ নতুন শক্তিতে, নতুন বলে বলীয়ান হয়ে ওঠে। তবে একই সঙ্গে লোকমান্য তিলক যে মন্ত্র দিয়েছিলেন, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, সেটাই হোক সব আলোচনার কেন্দ্রবিন্দু। আজকাল তো কেবলমাত্র মহারাষ্ট্রই নয়, দেশের সর্বত্র গণেশ উৎসব পালিত হয়। বিশেষ করে যুবকরা এই উৎসব পালনের জন্য উৎসাহের সঙ্গে প্রস্তুতি শুরু করেন। কিছু মানুষ তো এখনও পর্যন্ত লোকমান্য তিলক যে ভাবনা নিয়ে উৎসব শুরু করেছিলেন তা অনুসরণ করতে সচেষ্ট থাকেন। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, আলপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিমার শোভাযাত্রায় আমাদের সমাজকে প্রভাবিত করে এমন সব বিষয়গুলিকে সুন্দরভাবে উপস্থাপিত করা হয়। এই সর্বজনীন গণেশ উৎসবে এক প্রকার লোকশিক্ষা প্রচার অভিযান চালানো হয়। লোকমান্য তিলক, স্বরাজ আমাদের জন্মগত অধিকার, আমাদের এই প্রেরণাদায়ক মন্ত্রটি দিয়েছিলেন। কিন্তু এখন আমরা স্বাধীন ভারতে বসবাস করি, এই সর্বজনীন গণেশ উৎসবে এখন আমরা বলব সুরাজ আমাদের অধিকার। আমরা সুরাজের পথে এগিয়ে যাব, সুরাজ হবে আমাদের মূল চাহিদা। এই মন্ত্রকে সঙ্গে নিয়ে আমরা কি এগিয়ে যেতে পারি না? আসুন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি। একথা সত্যি, উৎসব সমাজের শক্তি। উৎসব ব্যক্তি এবং সমাজে নতুন প্রাণ সঞ্চার করে। উৎসব বিনা আমাদের জীবন অসম্ভব। কিন্তু সময়ের দাবি অনুযায়ী তার মধ্যে পরিবর্তন আনতে হবে। এবার আমাকে অনেকেই, বিশেষ করে গণেশ উৎসব এবং দুর্গাপুজো নিয়ে অনেক কিছু লিখেছেন। তাঁরা বিশেষ করে পরিবেশ বিষয়ে খুব চিন্তিত। শঙ্কর নারায়ণ প্রশান্ত নামে এক ব্যক্তি আমাকে বলেছেন, মোদিজি, আপনি মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে বোঝান যে তারা যেন প্লাস্টার অফ প্যারিস দিয়ে নির্মিত গণেশ মূর্তি ব্যবহার না করে গ্রামের পুষ্করিণীর মাটি দিয়ে তৈরি গণেশ মূর্তি ব্যবহার করে। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি প্রতিমা পরিবেশের অনুকূল নয়। শঙ্কর নারায়ণ ছাড়া আরও অনেকে এ বিষয়ে আমাকে লিখেছেন। আমিও আপনাদের সকলকে অনুরোধ করছি, আমরা কি গণেশ বা দুর্গামূর্তি নির্মাণে মাটি ব্যবহার করতে পারি না? আমাদের সেই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনা যায় না? পরিবেশের সুরক্ষা, নদী এবং পুষ্করিণী সুরক্ষা এবং এর ফলে দূষণ থেকে জলে থাকা ছোট ছোট জীবের সুরক্ষা তো ঈশ্বরেরই সেবার নামান্তর। ভগবান গণেশ বিঘ্নহারী, তাই আমরা এমন ধরনের মূর্তি তৈরি করব না যা বিঘ্ন সৃষ্টি করে। আমি জানি না আপনারা আমার এই কথাগুলি কিভাবে নেবেন, কিন্তু কেবলমাত্র আমি একাই একথা বলছি না, আরও অনেকেই বলছেন। পুনের এক মৃৎশিল্পী শ্রীমান অভিজিৎ ধড়ফলে, কোলাপুরের একটি সংস্থা নিসর্গ মিত্র, বিজ্ঞান প্রবোধিনী, বিদর্ভ অঞ্চলের নিসর্গ কাট্টা, পুনের জ্ঞান প্রবোধিনী এবং মুম্বাইয়ের গিরগাওচা রাজা প্রভৃতি অনেক সংস্থা এবং ব্যক্তি মাটির নির্মিত গণেশ মূর্তি নির্মাণে অনেক পরিশ্রম করছেন এবং প্রচার চালাচ্ছেন। পরিবেশ বান্ধব গণেশ উৎসব, এটাও তো একটি সমাজসেবা। দুর্গাপুজোর এখনও কিছু সময় বাকি আছে। এখনই আমাদের স্থির করতে হবে যে আমাদের এইসব পুরনো পরিবার যারা মূর্তি বানাতেন, তাঁরা যদি পুষ্করিণীর বা নদীর থেকে আনা মাটির মূর্তি বানান, তাহলে তাঁরা উপার্জনের সুযোগ পাবেন, আর উৎসবের পরে সেগুলি আবার উৎসে চলে যাবে এবং পরিবেশও রক্ষা পাবে। আমি আপনাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমার প্রিয় দেশবাসী, ভারতরত্ন মাদার টেরেসাকে আগামী 4ঠা সেপ্টেম্বর সন্ত উপাধিতে ভূষিত করা হবে। মাদার টেরেসা তাঁর পুরো জীবনকাল ভারতের গরিব মানুষের সেবায় নিয়োজিত করেছিলেন। ওঁর জন্ম হয়েছিল আলবেনিয়ায়। ইংরেজি ওঁর ভাষা ছিল না, কিন্তু উনি তাঁর জীবনধারায় পরিবর্তন এনেছিলেন। নিজেকে গরিবের সেবায় উপযুক্ত করে তোলার জন্য অনেক প্রয়াস করেছেন। এই মাদার টেরেসার সন্ত উপাধি পাওয়ায় সকল ভারতবাসীর গর্বিত হওয়া খুবই স্বাভাবিক। 4ঠা সেপ্টেম্বর যে অনুষ্ঠানের আয়োজন করা হবে, তাতে অংশগ্রহণের জন্য 125 কোটি ভারতবাসী এবং ভারত সরকারের তরফে আমাদের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে আধিকারিকদের এক প্রতিনিধি দল সেখানে উপস্থিত থাকবেন। সন্ত, ঋষি, মুনি এবং মহাপুরুষদের কাছ থেকে আমরা সব সময় কিছু শিখতে পারি। আমি আশা করি আমরা নতুন কিছু পাব, শিখতে থাকব এবং ভালো কিছু করব। আমার প্রিয় দেশবাসী, উন্নয়ন যখন জন আন্দোলনের রূপ নেয়, তখন এক বিরাট পরিবর্তন এসে যায়। জনশক্তিকে ঈশ্বরের এক রূপ হিসেবে মানা হয়। বিগত দিনে ভারত সরকার 5টি রাজ্য সরকারের সঙ্গে সংযুক্তভাবে স্বচ্ছ গঙ্গার জন্য গঙ্গা সাফাই অভিযানে সাধারণ লোককে যুক্ত করার এক সফল প্রচেষ্টা করেছে। এ মাসের 20 তারিখে এলাহাবাদ গঙ্গার তীরবর্তী গ্রামগুলির পুরুষ ও মহিলা প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এলাহাবাদে উপস্থিত গ্রাম প্রধানরা মা গঙ্গাকে সাক্ষী রেখে শপথ নিয়েছেন, তারা নিজ নিজ গ্রামে উন্মুক্ত স্থানে শৌচ কার্য করা প্রচলিত অভ্যেস এখনই বন্ধ করাবেন, শৌচালয় বানানোর অভিযান চালাবেন, গঙ্গাকে নোংরা হতে দেবেন না, গঙ্গা সাফাই অভিযানে সম্পূর্ণরূপে যোগদান করবেন। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ থেকে আগত গ্রামপ্রধানদের এই সংকল্পের জন্য আমি তাঁদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ভারত সরকারের ওই সকল মন্ত্রক এবং মন্ত্রীদের ধন্যবাদ জানাচ্ছি যাঁরা এই অনুষ্ঠানকে সম্ভব করেছেন। আমি পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও ধন্যবাদ জানাচ্ছি যাঁরা গঙ্গা সাফাই অভিযানে সাধারণ জনতাকে সংযুক্ত করে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। আমার প্রিয় দেশবাসী, কখনো কখনো কিছু বিষয় আমার মনকে খুবই স্পর্শ করে, আর যাঁরা এই বিষয়গুলি ভাবেন তাঁদের আমি বিশেষ সম্মানের চোখে দেখি। 15ই জুলাই ছত্তিশগড়ের কবিরধাম জেলার 1700-রও অধিক বিদ্যালয়ের প্রায় 1.25 লাখের থেকে বেশি ছাত্রছাত্রী সামগ্রিকভাবে নিজের নিজের পিতামাতাকে চিঠি লিখেছে। কেউ ইংরেজিতে, কেউ হিন্দিতে, কেউ ছত্তিশগড়িতে চিঠি লিখে বলেছে আমাদের বাড়িতে শৌচাগার থাকা উচিত, তাদের চাহিদা শৌচাগার। কেউ কেউ এও লিখেছে যে এবছর আমার জন্মদিন পালন না করলেও চলবে, কিন্তু শৌচাগার নিশ্চয়ই বানাও। 7 থেকে 17 বছর বয়সী বালক বালিকারা এই কাজ করেছে। এই চিঠির এমন আবেগপ্রবণ প্রভাব পড়েছে যে সেই চিঠি পাওয়ার পরের দিনই যখন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এসেছে, তাদের হাতে কিছু পিতামাতা স্কুলের শিক্ষকের উদ্দেশ্যে চিঠি দিয়ে জানিয়েছেন তাঁরা একটা নির্দিষ্ট তারিখের মধ্যে বাড়িতে শৌচাগার বানিয়ে দেবেন। যাঁরা এই বিষয়টি পরিকল্পনা করেছেন তাঁদের আমি অভিনন্দন জানাচ্ছি, ওই সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি, আমি অভিনন্দন জানাচ্ছি সেই সব পিতামাতাদের যাঁরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে শৌচাগার বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। এইগুলি আমাদের সত্যিই অনুপ্রেরণা যোগায়। কর্ণাটকের কোপ্পাল জেলার 16 বছর বয়সী একটি মেয়ে মল্লম্মা নিজের পরিবারের বিরুদ্ধে সত্যাগ্রহে বসেছে। মল্লম্মা অনশন করছিল, নিজের জন্য কোনো জামা কাপড় বা মিষ্টান্ন খাওয়ার জন্য নয়, মল্লম্মা জেদ ধরেছিল বাড়িতে শৌচাগার বানাতে হবে। ওই পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু মেয়ে জেদ ছাড়তে প্রস্তুত নয়, সত্যাগ্রহ ছাড়তে প্রস্তুত নয়। গ্রামপ্রধান মোহাম্মদ শাফি যখন জানতে পারলেন যে মল্লম্মা শৌচাগারের জন্য সত্যাগ্রহ করছে, তখন তিনি 18,000 টাকা জোগাড় করে এক সপ্তাহের মধ্যে শৌচাগার বানিয়ে দেন। মল্লম্মার মতো মেয়ের জেদের শক্তি আর মোহাম্মদ শাফির মতো গ্রামপ্রধান সত্যিই উল্লেখযোগ্য। সমস্যার সমাধানের জন্য কিভাবে রাস্তা তৈরি করা যায়, এটাই তো জনশক্তি। আমার প্রিয় দেশবাসী, স্বচ্ছ ভারত এখন সমস্ত ভারতবাসীর স্বপ্ন হয়ে গেছে। কারো কারো কাছে এটা একটা সংকল্প, আর কিছু ভারতবাসী এটাকেই তাঁদের উদ্দেশ্য হিসেবে বেছে নিয়েছেন। আর সবাই কোনো না কোনোভাবে এই অভিযানের সঙ্গে যুক্ত, সকলেরই যোগদান রয়েছে। প্রত্যেক দিনই খবর আসতে থাকে কী কী নতুন চেষ্টা চালানো হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে ভাবা হয়েছে এবং সমস্ত লোকেদের জানানো হচ্ছে যে 2 বা 3 মিনিটের জন্য স্বচ্ছ ভারত নিয়ে একটা ফিল্ম তৈরি করুন, এই শর্ট ফিল্ম ভারত সরকারকে পাঠিয়ে দিন। এই সম্বন্ধে বিস্তারিত বিবরণ ওয়েবসাইটে পাওয়া যাবে। এর একটি প্রতিযোগিতা হবে এবং 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনে যিনি বিজয়ী হবেন তাঁকে পুরস্কৃত করা হবে। আমি টিভি চ্যানেলদেরও বলছি, আপনারা এরকম ছবির প্রতিযোগিতা করান। সৃজনশীলতাও স্বচ্ছতা অভিযানকে শক্তি যোগাতে পারে, নতুন স্লোগান পাওয়া যাবে, নতুন পদ্ধতি জানা যাবে, নতুন প্রেরণা পাওয়া যাবে। আর এই সব কিছু সাধারণ মানুষের দ্বারা, ছোটখাটো শিল্পীদের মাধ্যমে। এই ফিল্ম বানানোর জন্য বড় কোনো স্টুডিও বা বড় ক্যামেরার দরকার নেই, বর্তমানে নিজেদের মোবাইল ফোনে ক্যামেরা দিয়েও আপনারা ফিল্ম বানাতে পারেন। আসুন, এগিয়ে চলুন, আপনাকে আমার আমন্ত্রণ রইল। আমার প্রিয় দেশবাসী, ভারত সবসময় চেষ্টা করে আসছে যে আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর হোক, সহজ হোক, প্রাণবন্ত হোক। কিছুদিন আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। আমাদের মাননীয় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় কলকাতাতে আকাশবাণী মৈত্রী চ্যানেলের শুভ উদ্বোধন করেছেন। এখন অনেকেই হয়তো ভাববেন রাষ্ট্রপতি কি একটা রেডিও চ্যানেলের উদ্বোধন করবেন? কিন্তু এটা একটা সাধারণ রেডিও চ্যানেল নয়, এটা একটা অনেক বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের পড়শি বাংলাদেশ রয়েছে। আমরা জানি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ একই সাংস্কৃতিক পরম্পরাকে আজও এগিয়ে নিয়ে চলছে। তাই একদিকে আকাশবাণী মৈত্রী আর অন্যদিকে বাংলাদেশ বেতার, এরা নিজেদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আদান প্রদান করবে, আর দুই দিকের বাংলাভাষী মানুষ আকাশবাণীর অনুষ্ঠান উপভোগ করবেন। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগে আকাশবাণীর এক বড় অবদান রয়েছে। মাননীয় রাষ্ট্রপতি এর উদ্বোধন করেছেন। আমি বাংলাদেশকেও ধন্যবাদ দিতে চাই যে তারাও এর সঙ্গে যুক্ত হয়েছেন। আমি আকাশবাণীর বন্ধুদেরও শুভেচ্ছা জানাচ্ছি, তাঁরাও বিদেশ নীতিতে নিজেদের ভূমিকা পালন করে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, আপনারা আমাকে প্রধানমন্ত্রীর কাজ দিয়েছেন, কিন্তু আমিও আপনাদের মতো একজন মানুষ। কখনো কখনো কিছু ঘটনা আমাদের মনকে নাড়া দিয়ে যায়। এইরকম ঘটনা নতুন শক্তির যোগান দেয়, নতুন অনুপ্রেরণা দেয়, আর এটাই দেশবাসীর জন্য কিছু না কিছু করার প্রেরণার উৎস। কিছুদিন আগে আমি একটা চিঠি পেয়েছিলাম যেটা আমার মনকে নাড়া দিয়েছিল। প্রায় 84 বছরের এক মা, যিনি অবসরপ্রাপ্ত শিক্ষিকা, উনি এই চিঠি লিখেছেন। যদি না উনি চিঠিতে কখনো নিজের নাম প্রকাশে নিষেধ করতেন, তো আমার খুব ইচ্ছে ছিল ওঁর নাম আপনাদের সবাইকে বলবার। চিঠিতে উনি লিখেছেন, আপনি যখন গ্যাসের উপর ভর্তুকি ছেড়ে দেওয়ার জন্য আবেদন করেছিলেন, তখন আমি গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছিলাম। তারপরে তো এটা ভুলেই গিয়েছিলাম, কিন্তু কিছুদিন আগে আপনাদের একজন এসে একটি চিঠি দিয়ে যায়। এই গিভ ইট আপের জন্য আমি ধন্যবাদ পত্র পাই। আমার কাছে ভারতের প্রধানমন্ত্রীর এই পত্র কোনো পদ্মশ্রী সম্মান থেকে কম নয়। দেশবাসী, আপনারা হয়তো জানেন আমি চেষ্টা করেছিলাম যারা যারা গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন তাদের একটি চিঠি পাঠাই, আর আমার কোনো প্রতিনিধি স্বয়ং উপস্থিত হয়ে সেই চিঠি পৌঁছক। 1 কোটিরও বেশি চিঠি লেখার জন্য আমি চেষ্টা করছি। এই যোজনার অধীনে আমার এই চিঠি ওই মায়ের কাছে পৌঁছয়। উনি আমাকে চিঠি লিখে জানিয়েছেন আপনি ভালো কাজ করছেন, গরিব মায়েদের উনুনের ধোঁয়া থেকে মুক্তি দেওয়ার এটা একটা অভিযান। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, আর কয়েক বছরেই আমার বয়স 90 বছর হয়ে যাবে। আমি 50,000 টাকার দান আপনাকে পাঠালাম। এই টাকাটা আপনি এই গরিব মা বোনেদের উনুনের ধোঁয়া থেকে মুক্ত করার কাজে লাগাবেন। আপনারা কল্পনা করতে পারেন, পেনশনের উপর নির্ভরশীল একজন সামান্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা মা বোনেদের উনুনের ধোঁয়া থেকে মুক্ত করতে আর তাদের জন্য গ্যাস কানেকশনের বন্দোবস্ত করতে 50,000 টাকা দান করেছেন। এখানে 50,000 টাকাটা গুরুত্বপূর্ণ নয়, জরুরি হল এই মায়ের আবেগ। উনি আর ওঁর মতো কোটি কোটি মা বোনেদের আশীর্বাদই আমাদের দেশের ভবিষ্যৎকে গড়তে সাহায্য করে, শক্তি দেয়, ভরসা দেয়। আর উনি আমাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে চিঠি লেখেননি, সাদামাটা চিঠিতে সম্বোধন করেছেন মোদি ভাইয়া বলে। আমি এই মাকে প্রণাম জানাই। আমি ভারতের এই কোটি কোটি মায়েদের প্রণাম জানাই যারা নিজেরা কষ্ট স্বীকার করেও অন্যদের সাহায্য করে যাচ্ছেন। আমার প্রিয় দেশবাসী, গত বছর আমরা খরার জন্য খুব চিন্তাগ্রস্ত ছিলাম, কিন্তু এই অগাস্ট মাসটায় আমরা ক্রমাগত বন্যার সমস্যায় জেরবার। দেশের কিছু জায়গায় একাধিকবার বন্যা হয়েছে। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, স্থানীয় প্রশাসনিক সংস্থা, সামাজিক সংস্থা ও নাগরিকরা যতটা করা সম্ভব করেছেন, কিন্তু এই বন্যার খবরের মধ্যেও এমন কিছু খবর আছে যা আমাদের মনে রাখা বেশি প্রয়োজন। একতার শক্তি কতখানি, সবাই একজোট হয়ে এগোলে কত বড় সুফল আমরা পেতে পারি তার নিদর্শন হয়ে রইল এই বছরের অগাস্ট মাসটা। এই অগাস্ট 2016-তে ঘোর রাজনৈতিক বিরোধী দল, একে অন্যকে আক্রমণে কোনো সুযোগ হাতছাড়া না করার দল, পুরো দেশের প্রায় 90টি দল এবং সংসদের আরও অন্যান্যরা মিলে জিএসটি বিল পাস করান। এ কৃতিত্ব সবকটি দলে প্রাপ্য, আর সব দল মিলে যদি একসাথে চলা যায় তাহলে কত বড় বড় কাজ করা সম্ভব, এটা তার প্রকৃষ্ট উদাহরণ। এই একইভাবে কাশ্মীর পরিস্থিতি নিয়ে দেশের সমস্ত রাজনৈতিক দল একজোট, সবাই একই সুরে বার্তা দিয়েছে বিশ্বের সকলকে, বার্তা দিয়েছে বিচ্ছিন্নতাবাদীদের। এর পাশাপাশি কাশ্মীরের নাগরিকদের প্রতিও সমবেদনা ব্যক্ত করেছে তারা। কাশ্মীর সম্বন্ধে আমার সমস্ত দলগুলির সঙ্গে যত আলাপ আলোচনা হয়েছে তা থেকে একটা বিষয় স্পষ্ট, কয়েকটি শব্দে এর নির্যাস বোঝাতে হলে আমি বলবো ঐক্য ও মমতা, এই দুটি হল মূল মন্ত্র। আমাদের সকলের মত এই, দেশের 125 কোটি দেশবাসীর মত এই, গ্রাম প্রধান থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলের এই মত যে কাশ্মীরে যদি একটিও প্রাণহানি হয় তা সে কোনো সাধারণ যুবকের হোক বা কোনো নিরাপত্তা কর্মীর, সে ক্ষতি আমাদেরই, আমাদের দেশের, যারা এই ছোট ছোট ছেলেদের এগিয়ে দিয়ে কাশ্মীরে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন। তাদের কখনো না কখনো অবশ্যই এই নির্দোষ বালকদের কাছে জবাবদিহি করতে হবে। আমার প্রিয় দেশবাসী, আমাদের এই দেশ সুবৃহৎ, নানা বিবিধতায় সমৃদ্ধ, এই বিবিধতায় পূর্ণ দেশকে ঐক্যের বন্ধনে বেঁধে রাখতে নাগরিক হিসেবে, সমাজ হিসেবে, সরকার হিসেবে আমাদের সকলের দায়িত্ব যে আমরা ঐক্যের প্রতি জোর দেব, ঐক্যের উদ্ভাস ঘটাব, আর তবেই দেশ নিজের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে এবং করবে। আমার 125 কোটি দেশবাসীর ক্ষমতার উপর ভরসা আছে। আজ ব্যাস এই পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।
এতক্ষণ শুনলেন আজ প্রচারিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা রূপান্তর।